الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين، وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم، وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير، فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به، إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخصف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا، فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن، ما يمسكهن إلا الرحمن، إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن، إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي صبيا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার সুন্নতে বরা বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে হে লোকেরা নিশ্চয় কেয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে আমার প্রতি দুনিয়ায় অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তোবা হাদিস শরীফটা শুনতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে আর বলতেও মাত্র কয়েক সেকেন্ড সময় আর অনেকের হয়তোবা কানেও এই শব্দটা লাগেনি যে এত কম সময় একটি হাদিস বর্ণনা করা হয়েছে আর এই হাদিসের মূল্য কতটুকু হবে কিন্তু যদি আমরা খুব গভীরভাবে এই হাদিসে পাকের দিকে লক্ষ্য করি একজন মানুষের নাজাতের জন্য একজন মানুষের মুক্তি পাওয়ার জন্য একজন মানুষের সারা জীবন সে যে আশা করেছে আমি মৃত্যুর পরে যেন জান্নাত পেয়ে যাই শুধুমাত্র এই হাদিসে কারিমার দিকে যদি কেউ খেয়াল করে আর আমল করে আর আল্লাহ তাবারক ও তাআলার দরবারে যদি মাত্র একবারের দুরূদ শরীফ কবুল হয়ে যায় তবে আল্লাহ তাবারক ও তাআলা খুশি হয়ে যাবেন আর আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা হাদিসে পাক যত ছোট হোক না কেন খুব মনোযোগ সহকারে শোনা উচিত এবং তার উপরে আমল করাও উচিত। দেখুন যখন আমরা দুরুদ শরীফ পাঠ করব দুনিয়াতে আর সেই দুরুদ শরীফের ওসিলায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই কারণে যখনই অবসর থাকি যখন আমাদের হাতে কোনো কাজ থাকে না আমরা বেকার থাকি বা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় থাকি আমাদের উচিত হলো আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তাবারক ও তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ ইনশাআল্লাহ তাআলা সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার সুন্নতে বরা বয়ানের বিষয় হলো সাহাবা ইকরামের মর্যাদা অর্থাৎ শানে সাহাবা। আমরা আজকের বয়ান থেকে সাহাবা ইকরামের মর্যাদা সম্পর্কে তাদের শান ও মহত্ব সম্পর্কে শ্রবণ করব। আসলে যখন যে বিষয়টা কোনো ব্যক্তি গুরুত্বের সাথে নিবে যে না এটা খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় তখন সে যখন এটা গুরুত্ব সহকারে নিবে তার কাছে ওই বিষয়ের কথাগুলো শুনতেও ভালো লাগবে আর সে যখন শুনবে এই বিষয়ে যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয় সে যখন খুব মনোযোগ সহকারে শুনবে আর মনোযোগ সহকারে শোনার কারণেই তার এই বিষয় থেকে কিছু বুঝে আসবে যে না আজকে মনোযোগ সহকারে বয়ান শুনেছি আর এই বয়ান থেকে আমার অনেক কিছু শিক্ষা অর্জন হয়েছে। আর বিষয়টা যদি কেউ অবহেলা করে এরকম তো অনেক শুনেছি বয়ান সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে অনেক শুনেছি তখন সে অবহেলা করলো আর এই অবহেলার কারণে সে বয়ানের গুরুত্বটাও খুঁজে পেল না পুরো বয়ানটা তার উপর থেকে চলে গেল অর্থাৎ সে গুরুত্ব সহকারে নিতেও পারেনি আর শুনেও নাই আর এই বয়ান থেকে তার কিছু অর্জনও হয় না। তো আমরা খুব মনোযোগ সহকারে আজকে বয়ান শোনার নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়েদুনা আবু জাহাম বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারমুকের যুদ্ধের সময় আমি আমার এক চাচাতো ভাইকে খোঁজ করছিলাম। আমার নিকট একটি পাত্রে এতটুকু পানি ছিল যে যা এক ব্যক্তি পান করতে পারবে। তিনি বললেন যে আমার কাছে যে পানি ছিল আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম কিন্তু আমার কাছে যে পানি ছিল তা একজন ব্যক্তি পান করতে পারবে দ্বিতীয় জনের কাছে সেই পানি পান করতে দিলে আর সে পান করতে পারবে না এত কম পানি আমার কাছে ছিল। আমি চিন্তা করলাম যদি তার মধ্যে সামান্য প্রাণ অবশিষ্ট থাকে অর্থাৎ যুদ্ধের ময়দানে তার চাচাতো ভাই সে আক্রান্ত হয়েছে ইহুদিদের হাতে তার যদি অল্প একটু প্রাণ থাকে তবে আমি এই পানিটুকু তাকে পান করিয়ে দিব যাতে করে সে একটু স্বস্তি পায়। যখন আমি তার কাছে এই পানি নিয়ে গেলাম তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কি আপনাকে পানি পান করাবো? তার চাচাতো ভাই ইশারা করে বললেন হ্যাঁ পান করাও। তখনই যখন তার চাচাতো ভাই বলল যে আমাকে পানি পান করাও তখনই হঠাৎ করে কারো কান্নার আওয়াজ আসলো আর আমার চাচাতো ভাই বলল এই পানি তার কাছে নিয়ে যাও হয়তোবা আমার মতো কোনো মুসলমান ভাই কারো হাতে সে আঘাত প্রাপ্ত হয়েছে আর হয়তোবা আমার থেকে তার পানিটা বেশি প্রয়োজন সে আর্তনাদ করছে সে কান্নাকাটি করছে চিল্লাচ্ছে তার কাছে নিয়ে যাও পানি আমার প্রয়োজন নেই আমার ভাইয়ের জন্য আমার মুসলমান ভাইয়ের জন্য আমি এই পানিকে ইশার করে দিলাম। আমি দেখলাম যে যে ব্যক্তি আর্তনাদ করছেন কান্না করছেন তিনি হলেন হযরত সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত সাইয়েদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম নিন আপনার জন্য পানি নিয়ে আসছি। এমন সময় তিনিও আরেকজন আহত ব্যক্তির আর্তনাদের আওয়াজ শুনলেন এবং আর ইশারা করে বললেন এই পানি তার কাছে নিয়ে যান। আমি তার নিকটে পৌঁছালাম ততক্ষণে অর্থাৎ তৃতীয় ব্যক্তি যখন তার কান্নার আওয়াজ আসলো তখন ওই ব্যক্তি বললেন যে আমার চেয়ে হয়তোবা আমার এই মুসলমান ভাইয়ের পানির প্রয়োজন বেশি, হয়তোবা সে আমার চেয়ে বেশি আহত হয়েছে, যান আমি পানি সার করে দিলাম, আমার ওই মুসলমান ভাইকে পানি পান করিয়ে দিন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, যখন আমি তৃতীয় ব্যক্তির কাছে আমার পানি নিয়ে উপস্থিত হলাম, ততক্ষণে সে শাহাদাত বরণ করল, অর্থাৎ তিনি মারা গেলেন। অতঃপর আমি আবারও হযরতে সাইয়েদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি এর নিকটে ফিরে এলাম, দেখলাম তিনিও শাহাদাতের সুদা পান করে নিয়েছেন। এবার আমি আমার চাচাতো ভাইয়ের নিকট এলাম, দেখলাম যে তিনিও শাহাদাত বরণ করেছেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, যে তাদের মধ্যে ইশার করার, নিজের জিনিসকে অন্যকে দিয়ে দেওয়ার কত সুন্দর মন মানসিকতা ছিল। নিজে এত আহত, অল্প সময় পরেই তিনি শাহাদাত বরণ করলেন, আর তিনি বললেন যে হয়তোবা আমার চেয়ে আমার অন্য মুসলমান ভাই বেশি পিপাসার্ত, হয়তোবা আমার চেয়ে এই পানিটুকু তার বেশি প্রয়োজন, যান আমার এই পানিটু তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মর্যাদাও কিরূপ উচ্চ ও মহান ছিল। আগাতে আগাতে শরীর ছিন্ন বিচ্ছিন্ন ও পিপাসায় এক পর্যায়ে এমন হয়ে গিয়েছিল যে তার ভিতর থেকে জিহ্বা বের হয়ে যাবে, তারপরেও এই পবিত্র আত্মাগণের ইশারের আত্মত্যাগ প্রেরণার প্রতি এই অবস্থা অন্যান্য সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ কষ্টের এমন অনুভূতি ছিল যে নিজের পিপাসাকে কোরবান দিলেন, এবং নিজের যে কাছে পানি আসলো সে পানি অন্য ভাইকে আত্মত্যাগ করে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার কাছে যত কিছুই থাকুক না কেন, আমি যদি কোটি টাকার মালিকও হই, যে আত্মত্যাগ একটা জিনিস রয়েছে, ইশারের একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই কম পাওয়া যায়। আজ দেখবেন মানুষের কাছে যদি লক্ষ কোটি টাকাও থাকে, তারপরেও মসজিদে যে সে আসছে, আত্মত্যাগ তো বহু দূরের কথা, অনেক পরের কথা, আমার কোনো মুসলমান ভাই বিপদের মধ্যে আছে আর আমি তাকে আমার সম্পদ থেকে কিছু আত্মত্যাগ করলাম, আমি তাকে কিছু সম্পদ দিলাম, আমি তাকে কিছু সহযোগিতা করলাম, এটা তো বহু অনেক দূরের কথা। যখন মসজিদে আমরা আসি, আর মসজিদে আসার পরে খতিব সাহেব জুমার মধ্যে মসজিদে দান করার খুব সুন্দর সুন্দর ফজিলত বয়ান করে, এত সুন্দর ফজিলত বয়ান করার পরেও দেখবেন কিছু মানুষ এমন আছে, তারা মসজিদে দান তো করে, পকেট থেকে টাকা বের করে, টাকা বের করে গুনে, হাজার টাকার নোটও পাওয়া যায়, পাঁচশো টাকার নোটও পাওয়া যায়, একশো টাকার নোটও পাওয়া যায়, এরপরে সবচেয়ে ছোট যেই নোটটা এইটা ওখান থেকে বেছে বের করে মসজিদে দান বক্সে রাখা হয়, এরপরে ছিঁড়া ফাটা যে টাকাটা আছে ওটা রাখা হয়। এই যে এক চিন্তা ভাবনা আমাদের কাছে, এক মন মানসিকতা আমাদের কোথায় চলে গেল? সবাই এরকমের না, কিছু মানুষ তো ভালো আছে, সবচেয়ে বড় নোটটাও দেওয়ার মন মানসিকতা রাখে, না হয়তো এত বড় মসজিদ মাদ্রাসা কেমনে হলো। তো যাদের এই রকমের মন মানসিকতা উল্টাটা, যে মসজিদে সবচেয়ে ছিঁড়াটা সবচেয়ে ছোট নোট দিব, তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক এবং পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি তাআলা বলেন যে সৌভাগ্যবানেরা হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইমানের অবস্থায় দেখেছেন এবং ইমানের উপরেই মৃত্যুবরণ করেছেন, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবি বলে। কাদেরকে সাহাবি বলে? যারা ইমানের সাথে আমার নবীকে দেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মানুষই তো দেখেছেন, কিন্তু সবাই সাহাবি না, যারা ইমানের সাথে আমার নবীকে দেখেছেন এবং ইমানের সাথেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলে। এই সাহাবিদের সংখ্যা এক লাখেরও বেশি। বর্ণিত আছে বিদায় হজে প্রায় 114,000 সাহাবা ইকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার জন্য মক্কায় একত্রিত হয়েছিল, এবং অন্যান্য বর্ণনা দ্বারা জানা যায় যে বিদায় হজে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের সংখ্যা প্রায় 140,000 মতো ছিল। সকল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের নাম জানা নেই, এবং যাদের নাম জানা যায় তাদের সংখ্যা 7,000 মতো। সকল সাহাবা ইকরামগণ আলাইহিমুর রিদওয়ানের মধ্যে 4 খলিফা, হযরতে সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদুনা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অবশিষ্ট আশারায়ে মুবাশশারা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দর্জন সাহাবা যাদেরকে জান্নাতি বলে দুনিয়াতেই সুসংবাদ দেয়া হয়েছে, তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। হযরতে হাসনাইন, হযরত ইমাম হাসান এবং হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা বিভিন্ন স্থানে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের উত্তম কর্ম, উত্তম চরিত্র এবং পরিপূর্ণ ইমানের আলোচনা আর তাদেরকে দুনিয়াতেই ক্ষমা ও মাগফিরাত এবং আখিরাতের নিয়ামতের সুসংবাদ শুনিয়েছেন। চিন্তা করুন, যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন, যাদের উত্তম চরিত্র নিয়ে কখনো আলোচনা হয়েছে কোরআনে পাকের মধ্যে, কখনো তাদের ভালো কাজ নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে, এই পবিত্র ব্যক্তিগণের সম্পর্কে কোরআনে পাকের কয়েকটি আয়াত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, যেন আমাদের অন্তরেও তাদের মহত্ত্ব ও তাদের ভক্তি আরো বৃদ্ধি পায়। কোরআনুল কারিমের নয় পারা সূরা আনফালের চার নম্বর আয়াতে আল্লাহ তাবারক ও তাআলা এরশাদ করেন, তর্জমায় কাঞ্জুলিমান, এরাই প্রকৃত মুসলমান যাদের জন্য মর্যাদা সমূহ রয়েছে, তাদের রবের নিকট আর রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এগারো পারা সূরা তাওবার একশো নম্বর আয়াতে আল্লাহ তাবারক ও তাআলা এরশাদ করেন, তর্জমায় কাঞ্জুল ইমান, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান সমূহ যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ প্রবহমান, তারা সর্বদা এতে অবস্থান করবে, এটাই হচ্ছে মহা সাফল্য। দ্বিতীয় পারা সূরা বাকারা দুশো আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাবারক ও তাআলা আরো এরশাদ করেন, তর্জমায় কাঞ্জুল ইমান, তারা আল্লাহ তাআলার অনুগ্রহের প্রত্যাশী আর আল্লাহ তাবারক ও তাআলা ক্ষমাশীল দয়াবান। বর্ণনাকৃত পবিত্র আয়াত সমূহ দ্বারা এই সত্যটি দিনের আলোর ন্যায় প্রকাশ হয়ে যায় যে আল্লাহ তাবারক ও তাআলার মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সকল সাহাবা ইকরামগণ অনেক উচ্চ শান ও মর্যাদার অধিকারী ছিলেন, যারা নিজের জীবনকে আল্লাহ তাবারক ও তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং দ্বীনে ইসলামের উন্নতির জন্য ওয়াকফ করে দিয়েছেন। আরবের এই বীরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থেকে দিনকে জীবিত করার জন্য এমন সব কোরবানি দিয়েছেন যে যা ভুলে যাওয়া না, আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে শুধু নিজের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খিদমত করার জন্য আপন সন্তুষ্টি ও ক্ষমা এবং জান্নাতের অধিকারী করার মতো মহা নিয়ামত দ্বারা ধন্য করেননি, বরং তাদের অর্জিত দান এবং উপহারগুলো নিজের পবিত্র কালামে কোরআনে পাকের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন, যেন কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের অন্তরে তাদের মর্যাদা ও মহত্ত্ব আরো দৃঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার অন্তরে দেখুন সাহাবা ইকরামের প্রতি কেমন ভালোবাসা। আসুন কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের দেয়া কিছু স্লোগান আমরা লাগাই সাহাবা ইকরামের মহব্বতে, লাগাও ইনশাআল্লাহ। নবীর সকল সাহাবি, নবীর সকল সাহাবি, আবু বকর আর আলী, ওমর ফারুক আর আলী, নবীর সকল সাহাবি, ওসমান আর আলী, ফাতেমা আর আলী, নবীর সকল সাহাবি, হাসান হুসাইন আর আলী, জান্নাতি জান্নাতি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। সুবহানাল্লাহ, কেমন শান ও মান আমার সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের মাঝে সবচেয়ে বেশি নেককার ব্যক্তি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, আর নবীর যুগের লোকেরা কারা? সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান। অতঃপর তাদের পরবর্তী লোকেরা, অর্থাৎ সাহাবা ইকরামের পরে যারা আসেন তাবেইনগণ, অতঃপর তাদের পরবর্তী লোকেরা অর্থাৎ তাবে তাবেইনগণ উত্তম ব্যক্তি। অনেক এমন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান রয়েছেন যাদের উন্নত কৃতিত্বের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শান ও মহত্ব নাম সহকারে কিছু বর্ণনা এভাবে করেছেন। দেখুন, দুনিয়ার মাঝেও যদি কোনো শিক্ষক তার ছাত্রের ভালো গুণ দেখে তখন সকল ছাত্রদের মধ্যে তার এই ব্যক্তিগত ছাত্র যে আছে ভালো প্রশংসিত, তার প্রশংসা করে যে আমার এই ছাত্র দেখো এত এত ভালো কাজ করেছে। আবার যদি বাবা তার পাঁচ সাতজন সন্তান থাকে, তার মধ্যে যে সন্তান সবচেয়ে ভালো আখলাকবান, মা বাবার খোঁজ খবর বেশি নেয়, টাকা পয়সা ভালো দেয়, খবরাখবর বেশি রাখে, ওই সকল সন্তানকে নিয়ে মানুষের সামনে প্রশংসা করে। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদের মধ্যে কিছুদের নাম নিয়ে নিয়ে এভাবে প্রশংসা করেছেন, আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কোমল হৃদয় ও দয়ালু ব্যক্তি ছিলেন। এরপরে বলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সেরা এবং সবচেয়ে বেশি ন্যায় পরায়ণকারী ব্যক্তি। এরপরে বলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেন, আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের নেক এবং আমানতদার ব্যক্তি। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জাহিদ অর্থাৎ দুনিয়ার প্রতি অনাগ্রহী এবং সৎ ব্যক্তি ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সমস্ত উম্মতের মধ্যে বেশি ইবাদতকারী এবং খোদাভীরু ব্যক্তি। আর মুয়াবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সহনশীল ও দানশীল ব্যক্তি। আরো ইরশাদ করেন, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। কি বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আর সালমান পারস্যবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী, শুআইব রোমবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী, এবং বিলাল হাবশীবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নিকট সম্মানিত এবং প্রিয় যদিও বা হাবশী গোলাম হোক না কেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামের ব্যাপারে আমাদেরকে এত তরবিয়াত দিচ্ছেন, এত শিক্ষণীয় হাদিসে মোবারকা রেখে গিয়েছেন, তারপর কি আমরা তাদেরকে ভালোবাসবো না, তাদেরকে অনুসরণ করবো না? কেমন ছিল সাহাবা ইকরাম, যাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নুরানি পবিত্র মুখ মোবারক দিয়ে প্রশংসা করেছেন। আপনারা শুনলেন তো, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম গণের কিরূপ শান ও মহত্ব বর্ণনা করলেন, এবং স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চান যে আমার উম্মত আমার সাহাবা একরাম গণের খুবই সম্মান ও আদব করুক। সুতরাং আমাদেরও সকল সাহাবা একরাম গণের প্রতি সত্যিকার ভালোবাসা পোষণ করা উচিত, এবং তাদের চরিত্র ও আচরণের উপর আমাদের আমল করে নিজের জীবন অতিবাহিত করা উচিত। কেননা তারাই হলেন হেদায়েতের পথের উজ্জ্বল নক্ষত্র, যাদের সম্পর্কে নবী পাক সাহিবে লাওলাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাগণ হলো নক্ষত্রের ন্যায়, তোমরা তাদের মধ্যে যাকেই অনুসরণ করবে হেদায়েত পাবে। সাল্লু আলাল হাবিব। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কিরূপ সুন্দর উদাহরণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাগণকে হেদায়েতের নক্ষত্র ইরশাদ করেছেন, এবং অপর হাদিসে পাকে আপন আহলে বায়াতগণকে নূহের কিস্তি বলেছেন, অর্থাৎ নিজের আহলে বায়াতকে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বলেছেন। সমুদ্রের মুসাফিরদের কিস্তির প্রয়োজন হয়, আর নক্ষত্র সমূহের পথ প্রদর্শন করাও মুখাপেক্ষী হয়। যখন কোনো ব্যক্তি নদীর মধ্যে সফর করে, পানির মধ্যে সফর করে, তাদের এই দুইটা জিনিস প্রয়োজন হয়। নাম্বার এক, কিস্তির প্রয়োজন হয়, নৌকার প্রয়োজন হয়, জাহাজের প্রয়োজন হয়। আর নাম্বার দুই, আকাশের নক্ষত্রের প্রয়োজন হয়। যখন কোনো ব্যক্তি কোনো দল নদী দিয়ে অতিক্রম করবে, তখন তার রাস্তা দেখার জন্য, রাস্তা চেনার জন্য তারা আকাশের নক্ষত্রকে অনুসরণ করে, তারা ওই মোতাবেক নিজের জাহাজ পরিচালনা করে। আর তারা যদি ভাসমান থাকতে চায় তবে জাহাজেরও প্রয়োজন হয়। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন যে আমার আহলে বায়াত হয়েছেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, আর আমার সাহাবায়ে কিরাম হয়েছেন আকাশের নক্ষত্রের মতো। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইরা, নিজের অন্তরে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের সত্যিকার ভালোবাসা জাগ্রত করতে এবং এই পবিত্র সত্তাদের শান ও মহত্ব জানতে আশেকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন। আর দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে ১২টি মাদানী কাজ রয়েছে, এর মধ্যে একটি মাদানী কাজ হল ফজরের পর মাদানী হালকা, যাতে তিনটি কোরআনে পাকের অনুবাদ ও তাফসিরে খাজাইনুল ইরফান অথবা তাফসিরে নুরুল ইরফান থেকে অথবা তাফসিরে সিরাতুল জিনান থেকে অনুবাদ করে শোনানো হয়, ফয়জানে সুন্নতের চার পৃষ্ঠা দরজ দেওয়া হয় এবং সাজরায় কাদরিয়া রজবিয়া জিয়াইয়া আত্তারিয়া পাঠ করা হয় ফজরের পর মাদানী হালকার বরকত। সুবহান আল্লাহ। আসুন ফজরের পরে মাদানী হালকার বরকত সমূহের মধ্যে একটি মাদানী বাহার আমরা শ্রবণ করি। বাবুল মদিনার এক ইসলামী ভাইয়ের ঘটনা অনেকটা এরকমের, ফজরের নামাজের পর ইতেকাফকারী ইসলামী ভাইয়েরা কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার দিদারের বরকত অর্জন করেছিল। ইতেকাফের জাদুয়াল অনুযায়ী তখন সাজরায় আলিয়া কাদরিয়া রাজবিয়া আত্তারিয়া পড়ানো হচ্ছিল, তখন সেই ইসলামী ভাই প্রথম সারিতে এসে বসল। সকল ইসলামী ভাইয়েরা মিলে উচ্চ আওয়াজে সাজরায় আলিয়া কাদরিয়া রাজবিয়া দেয়ার পংক্তিগুলো পাঠ করছিল। যখন হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক আলোচনা এলো, তখন সে নিজের বৃদ্ধাঙ্গুলকে চুমা খেয়ে চোখে লাগালো। হঠাৎ তার উপর এক রহমতের বৃষ্টি বর্ষণ হলো, তার কপালের চোখ বন্ধ হয়ে গেল আর তার অন্তরের চোখ খুলে গেল। সে দেখলো যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার সাথে পাঠরত সকল ইসলামী ভাই সোনালী জালির সামনে উপস্থিত, আর উপস্থিতরা সাজরায় আলিয়ার দোয়ার পংক্তিগুলো পাঠ করছিল এবং আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক উঁচু করে দেয়ার পংক্তিগুলোতে আমিন আমিন বলছেন। আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমরা যেখানে থাকি যে মসজিদে ফজরের নামাজ আদায় করি ওই মসজিদে ইনশাআল্লাহ তাআলা ফজরের নামাজের পরে যে মাদানী হালকা অনুষ্ঠিত হবে সেই মাদানী হালকার মধ্যে আমরা নিজেরাও অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আর আমির আহলে সুন্নাতের দেয়া সাজরা শরীফ পাঠ করব, সেখান থেকে ফয়জ ও বরকত অর্জন করব, এরপরে কাঞ্জুল ইমান থেকে আমরা অনুবাদ শ্রবণ করব, সেখান থেকে ফজিলত অর্জন হবে, ফয়জানে সুন্নাত থেকে চার পৃষ্ঠে আমরা যখন শুনব অনেক ধরনের ইলেম আমাদের অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মহত্ব ও ফজিলতের আলোকে বলেন, যে ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে চায় তার উচিত সে যেন ওই লোকদের পথে চলে এবং তাদের অনুসরণ করে যারা এই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, যাদের এখনো মৃত্যু আসেনি তাদের ব্যাপারে এটার সম্ভাবনা রয়েছে যে দিনের কোনো ফিতনায় লিপ্ত হয়ে যাবে, আর ওই লোকেরা হলো রসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান। এই ব্যক্তিত্বরা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার, তাদের জ্ঞান সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন এবং তাদের আমল সবার চেয়ে বেশি। তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এবং দ্বীনের খেদমত করার জন্য নির্বাচন করেছেন, তাই তাদের মহত্ব ও তাদের সম্মান জানো, যাদের আচার আচরণ ও পদ্ধতির অনুসরণ করো, যেভাবে সম্ভব তাদের চরিত্র অবলম্বন করো, কেননা নিশ্চয়ই এই লোকেরা সঠিক পথে প্রতিষ্ঠিত ছিল। আমরা কাদের পথে থাকব? সাহাবা ইকরামদের পথে থাকব। তারা যে আমল করেছে আমরা সেই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এমন নয় যে দুই নৌকায় পা রাখলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীকে মানলাম আবার কিছু সাহাবীকে বাদ দিলাম, কাউকে মহব্বত করলাম কারো বিরুদ্ধে কথা বললাম, এরকমের নয়। দুই নৌকায় পা রাখা যাবে না, আপনাকে ভালোবাসলে সকল সাহাবীকে ভালোবাসতে হবে। আর সাহাবী কারা শুরুতেই শুনলাম, যারা ইমান এনেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইমানের সাথে দেখেছেন আর তারা ইমানের সাথেই মৃত্যুবরণ করেছেন, তারাই হলো সাহাবী। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরূপ সুন্দরভাবে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মহত্ব ও গুরুত্ব সম্পর্কে মাদানী ফুল দিয়েছেন, নিঃসন্দেহে হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেক সাহাবি হেদায়েতের ঝর্ণা দ্বারা, কেননা পুরো উম্মতের মধ্যে শুধুমাত্র সাহাবা ইকরাম গণেরাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নৈকট্য ও সহচর্য দ্বারা উপকৃত হওয়া মর্যাদা অর্জিত হয়েছে, এবং এই কারণেই তাদের এমন মহত্ব ও মর্যাদা অর্জিত হয়েছে যা সাহাবি নয় এমন কারো নসিব হতে পারে না। যেমনটি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা আমার কোনো সাহাবীর সোয়াশের জব দান করা বরং এর অর্ধেকেরও সমানও হতে পারে না। কত সুন্দর হাদিসে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করবে আল্লাহর রাস্তায় আর আমার সাহাবীরা সোয়াশের জব দান করবে, অর্থাৎ তার চেয়েও অর্ধেক, তারপরে তোমরা আমার সাহাবীদের দানের সমান আসতে পারবে? তাদের আমলের এত মর্যাদা ছিল, তাদের ইবাদতের এত মর্যাদা ছিল, তাদের শান মান কত ছিল। কিন্তু আফসোসের বিষয়, আমরা কিছু মানুষ না বুঝে কিছু সাহাবায়ে কেরাম থেকে মানতে চাই, আবার কিছুদেরকে মানতে চাই না, কাউকে ভালোবাসতে চাই আবার কাউকে ছেড়ে দিতে চাই। এমনটা করা মানে কি জানেন? দুই নৌকায় পা রাখা। হয়তো আপনি এমন একদিন আসবে এক নৌকা থেকে হোঁচট খেয়ে পড়ে যাবেন আর দ্বিতীয় নৌকা আপনার নসিবে জুটবে না, হয়তো বা ঈমান হারা হয় দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে। এমনটা যেন আমরা না করি, যা ধরি আমরা যেন মজবুত ভাবে ধরি আর ওটাই ধরব যেটা আল্লাহ রসুল আমাদেরকে ধরতে বলেছেন, সেটা কোনটা? সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই আর দাওয়াত ইসলামের মাদানী কাজ করি, জিম্মাদারের পক্ষ থেকে যে জিম্মাদারি আমাকে দেয়া হয় সেই জিম্মাদারিগুলো যদি আমরা পালন করি, দেখুন এর মধ্যে ফজিলত কি রয়েছে আর আমাদের জন্য ভালো কতটুকু রয়েছে। দাওয়াত ইসলামের প্রায় 104টারও অধিক শোভাজাত রয়েছে, এর মধ্যে একটি শোভাজাত হলেন ওলামা মাশাইখদের সাথে যোগাযোগ মজলিস। আমরা হয়তো বা অনেকেই জানি যে ওলামা ইকরামের সাথে যোগাযোগের একটি মজলিস আমাদের রয়েছে। আচ্ছা, যারা সুন্নি ওলামা ইকরাম আছেন তাদের কাছে গিয়ে দাওয়াত ইসলামের পয়গাম জানানো এবং তাদের সাথে যোগাযোগ করে দাওয়াত ইসলামের ফয়জানে মদিনে নিয়ে আসা, তাদেরকে মেহমানদারি করা, তাদেরকে দাওয়াত ইসলামের কাজ সম্পর্কে অবগত করা, তাদের মসজিদ সমূহের মধ্যে দাওয়াত ইসলামের মাদানী কাফলা নিয়ে যাওয়া এবং বড় বড় ইজতেমা পাকের মধ্যে তাদেরকে উপস্থিতি করা, বিভিন্ন কাজের সময় তাদের সাথে পরামর্শ করা, এই যে একটা শোভাজাত রয়েছেন ওলামা মাশাইখদের সাথে যোগাযোগের মজলিস, এটার মধ্যে যখন আমরা অ্যাড হয়ে যাব, এই কাজের মধ্যে যখন আমরা অংশ নিব, তখনও আমাদের এক দেখেন ইলমে দিন শেখার সৌভাগ্য হয়ে যাবে। আজ আমি গেলাম কোথাও কোনো মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বা পীর মাশাইখকে তার দরবারে গেলাম হাজিরি দেওয়ার জন্য, দাওয়াত ইসলামের কাজ সম্পর্কে তার সাথে পরামর্শ করার জন্য, তার থেকে সুপরামর্শ নেওয়ার জন্য যে হুজুর আমি আপনার এলাকায় মাদানী কাজ করতে চাই কিভাবে করব। তার কাছে বসা, তার কাছে যাওয়া, তারকে তাকে জিয়ারত করা, তার থেকে কথাবার্তা শোনা, এটাও কি হবে? আমার সগীরা গুনাহ ক্ষমার মাধ্যম হয়ে যাবে। আমরা কি করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শোভাযাত্রার মধ্যে মাদানী কাজ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত সাইয়েদুনা উয়াম বিন সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন এবং আমার জন্য আমার সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানদেরকে পছন্দ করেছেন, অতঃপর তাদের মধ্য থেকে আমার ওজির সাহায্যকারী এবং আত্মীয় বানিয়েছেন, বাস যে তাদের গালি দিবে তার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ কবুল করবে না, কোন নফল কবুল করবে না, নাউজুবিল্লাহ। আমরা যারা এরকমের মন মানসিকতা রাখি, এরকমের অভ্যাস যাদের মধ্যে আছে, যে যারা সাহাবায়ে কেরামের সাথে খারাপ আচরণ করে, তাদের চরিত্র নিয়ে, তাদের আখলাক মোবারক নিয়ে, তাদের দিন নিয়ে, তাদের সম্পর্কে যারা খারাপ ধারণা করে, আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যারা গালমন্দ করবে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ তাদের জন্য, আর কিয়ামতের দিন না তাদের কোনো ফরজ কবুল করা হবে না কোনো নফল কবুল করা হবে। এখন আমরা সাহাবায়ে কেরামদেরকে, কিছু সাহাবায়ে কেরামকে ভালোবাসলাম আর কিছু সাহাবায়ে কেরামকে আমরা মন্দ বললাম, আর ফরজ ইবাদত করি আর নফল ইবাদত করি, যাই কিছু করি না কেন, কেয়ামতের ময়দানে এগুলো সব জিরো থাকবে আমাদের। এই জন্য বারবার বলি সাহাবায়ে কেরামদেরকে আমরা যেন মন থেকে ভালোবাসি। আরো ইরশাদ করেন, আমার সাহাবাগণের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, আমার পর তাদেরকে নিজেদের অপবাদ এবং মন্দ আলোচনার নিশানা বানিও না, বাস যে তাদেরকে ভালোবাসলো তবে সে আমাকে ভালোবাসার কারণেই এরূপ করলো, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসলো আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো, এবং যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো তবে সে মূলত আমার সাথে বিদ্বেষের কারণেই এরূপ করলো, যে তাদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, এবং যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল, এবং যে আল্লাহ তাআলাকে কষ্ট দিল অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। অপর এক হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আমার সাহাবাগণের সম্পর্কে মন্দ কথা বলবে তবে সে আমার তরিকা থেকে সরে গেল এবং তার ঠিকানা হলো আগুন, আর এটি খুবই মন্দ স্থান। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রতি বিদ্বেষ পোষণ করা, হাদিসের আদেশ অনুযায়ী আল্লাহ তাবারক ও তাআলার ফেরেশতা এবং সকল লোকের অভিশাপের অধিকারী হওয়ার কারণ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শানে বেয়াদবিকারী এবং তাদের সংস্পর্শে উপবিষ্টরা আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অসন্তুষ্টি অর্জন করে নিয়ে নিজের আখেরাত ধ্বংস করে দেয় এবং মৃত্যুর সময় তাদের কালেমা পাঠ করা নসিব হয় না। যেমন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সরু সুদুর নামক কিতাবের 98 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আব্দুর রহমান মুহারিবি রাহমাতুল্লাহি তাআলা বলেন, এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমা পাঠ করার তালকিন করা হলো, তখন সে বলল আমি পাঠ করতে পারবো না, কেননা আমার উঠা বসা এবং মন্দ লোকদের সাথে ছিল যারা আমাকে হযরত সাইয়েদনা আবু বকর ও হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে মন্দ বলার জন্য বলতো। নাউজুবিল্লাহ। ইসলামী ভাইরা, এই হাদিসে পাক থেকে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেন আমরা কখনো এমন না হই যাতে আমার আখেরাত বরবাদ হয়ে যায়, আমার মৃত্যুর সময় কলেমা নসিব না হয়, এমন কাজ থেকে যেন আমরা হেফাজত থাকি, এমন কথা বলা থেকে যেন আমরা হেফাজত থাকি। অনেক মানুষ এরকম রয়েছে যাদের অন্তরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মোহাব্বত নাই, ভালোবাসা নাই, আর বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের মন্দ কথা তাদের সামনে বলে, এরকমের লোক থেকে সম্পর্ক ছিন্ন করা উচিত আর তাদের সঙ্গে স্পর্শে থাকা উচিত নয়, কেননা হতে পারে তার সাথে থেকে থেকে তার মধ্যে যে কু অভ্যাস রয়েছে, খারাপ চিন্তাধারা রয়েছে, এগুলো আমাদের মাঝে চলে আসতে পারে। মুফাসসিরে কোরআন হযরত সাইয়েদনা আবুল কাসিম বিন সালমা রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমাদের একজন সম্মানিত ওস্তাদের একজন শারগিত মৃত্যুবরণ করলো, তখন ওস্তাদ সাহেব তাকে স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, সে বলল আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওস্তাদ সাহেব জিজ্ঞাসা করলেন মুনকার নেকির তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, সে বলল ওস্তাদ সাহেব যখন মুনকার নেকির আমাকে বসিয়ে জিজ্ঞাসা করলো তোমার রবকে এবং তোমার নবীকে, তখন আল্লাহ তাবারক তাআলা আমাকে ইলহাম দান করলেন, অর্থাৎ আমার অন্তরে এই বিষয়টি প্রদান করলেন যে আমি যেন তাদেরকে বলি হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলায় আমাকে ছেড়ে দিন, সুতরাং তারা উভয় আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যদি আল্লাহ তাবারক তাআলা চাহে আর দুনিয়ার মধ্যে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ভালোবাসতে পারি তবে হতে পারে কবরের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার দয়ায় আমরা নাজাত পেয়ে যাব, আর কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ভালোবাসার কারণে তাদের ওসিলায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন, সবই হয়তো আল্লাহ তাবারক ও তাআলার মর্জি। আর যদি আমরা জেনে শুনে সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা করি, খারাপ কথা বলি, কুটোক্তি করি, আজ দেখেন অনেকগুলো হাদিসে মোবারকা সাহাবায়ে কেরামদের শানে শ্রবণ করলাম, আমরা কি ভুলে যাব? ভুলে যাওয়ার মতো দেখেন এই উম্মতে মুহাম্মাদের মতো সাহাবায়ে কেরামদের মতো ইসলামের জন্য কুরবানি কোন ব্যক্তি দিয়েছে, তাদের মতো দান খয়রাত কোন ব্যক্তি করেছে, তাদের মতো ইসলামের খেদমত কোন ব্যক্তি করেছে, তাদের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্পর্শ আর কে লাভ করেছে? সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছেন, তার থেকে ইলমে দীন অর্জন করেছেন, তাকে ইমানের সাথে দেখেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যারা আমাকে ইমানের সাথে দেখেছে তাদের মতো আর কোনো ব্যক্তি হতে পারবে না। আমাদের উচিত অন্তর থেকে যেন আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ভালোবাসি মহব্বত করি। আল্লাহ তাবারক ও তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ও তাআলা সাপ্তাহিক সুন্নতে ইজতেমা আমরা তো অংশগ্রহণ করলাম, আসুন আমরা নিয়ত করে নিই মাদানী কাফেলা সফর করবে দাওয়াত ইসলামীর উদ্যোগে। শুক্রবার শনিবার রবিবার আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও দাওয়াত ইসলামের সাথে তিন দিনের মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ। এই সপ্তাহ না হয় আগামী সপ্তাহে, আগামী সপ্তাহ না হয় এর পরের সপ্তাহে যখন আমার সময় হয়। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলী এরশাদ করেন, প্রতি ইসলামী ভাই যেন তার এই অভ্যাস করে নেয় যেন প্রতি মাসে কমপক্ষে তিন দিনের মাদানী কাফেলায় সফর করে। এখন দেখুন আমাদের তো দুনিয়াবি কাজ থাকবেই, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি থাকবেই, এরপর আমরা চেষ্টা করি প্রতি মাসে কমপক্ষে কয়দিন মাদানী কাফেলা কয়দিন সফর করবো ইনশাআল্লাহ। এই মাদানী কাফেলায় সফর করলে ইনশাআল্লাহ আমরা সাহাবা একরামের মহব্বত শিখতে পারবো, তাদেরকে কিভাবে সম্মান করতে হবে এটা শিখতে পারবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে কিভাবে ভালোবাসতে বলেছেন এই বিষয়টা শিখতে পারবো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা একরাম সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি বর্ণনা করেছেন এগুলো শিখতে পারবো। আর যখন মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে আমরা সফর করব মাদানী কাফেলায়, তখন তাদের থেকে আমরা এই সকল নিয়ামতগুলো অর্জন করতে পারবো। কারা কারা নিয়ত করতেছে ইনশাআল্লাহ আমরাও মাদানী কাফেলায় সফর করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নৈকট্য লাভ। একদিন এক ব্যক্তি আসলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এ সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পড়ে তখন এভাবে পড়ে, আসুন আমরা সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতের শাফাআতকারী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা عندك يوم القيامة। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মক্কী মাদানী সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, এ দোয়া পাঠকারী 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ।
প্রিয় ইসলামী ভাইরা, জিকিরের সময় হয়েছে, আসুন আমরা জিকিরের পূর্বে বারবার দুরূদ শরীফ পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু
والصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين رب ارحمهما كما ربياني صغيرا অপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আল্লাহ আজ্জা বজাল, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা পাকের মধ্যে এসে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছি আল্লাহ। এরপর ইজতেমা শুরু হল, সূরাতুল মুলকের তেলাওয়াত শুনলাম, এই আল্লাহ সুন্নতে ভরা বয়ান শ্রবণ করলাম মালিক ও মাওলা। এরপর তোমার মধুর নামের জিকির করে দুরুদ ও সালাম পাঠ করে আল্লাহ তোমার আলিশান দরবারে আমরা হাত তুলে দিয়েছি। এই আল্লাহ ইজ্জা বজাল, আজ এই সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার মধ্যে তোমার বান্দাদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়েছে আল্লাহ, যার ইখলাস তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ, যার বিনয় তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ, যার একাগ্রতা তোমার দরবারে কবুল হয়েছে মাওলা, ওই মহান ব্যক্তির ওসিলায় তুমি আমাদের সকলের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার মধ্যে দোয়া কবুল হবে এই আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। হাদিসে পাকের মধ্যে পড়লাম, এ আল্লাহ ইজ্জা ওয়াজাল, যেখানে 40 জন মানুষ থাকে, মুসলমান থাকে, আল্লাহ সেখান থেকে তুমি একজনকে মুমিন মুত্তাকি তোমার ওলি হিসাবে কবুল করে নাও, আর তার ওসিলায় তুমি সকলের দোয়াকে কবুল করে নাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, আমাদের সবার দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। এই আল্লাহ, জানি না কে কোন এলাকা থেকে এসেছে, আর কি পরেশানি নিয়েছে আল্লাহ, যার যার পরেশানি তোমার দরবারে এই আল্লাহ আরজি করছে আল্লাহ, পেশ করছে আল্লাহ, সকলের পরেশানিকে তুমি দূর করে দাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, তোমার দরবারে হাত তুলে যদি আমরা পরেশানি মুক্ত না হই আল্লাহ, যদি অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর না হয় তবে কার কাছে গিয়ে দোয়া করব। এই আল্লাহ, তুমি তো সত্তার, তুমি তো করিম, এই আল্লাহ তোমার এই সত্তার নামের ওসিলায় সকলের পরেশানিকে তুমি দূর করে দাও। এই আল্লাহ, অভাবীর অভাবকে দূর করে দাও। এই আল্লাহ, যারা বিমারি আছে বিমারিকে সুস্থতা দান করে দাও। এই আল্লাহ, যাদের সন্তান আছে অবাধ্য সন্তানের পরেশানি থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ, যারা বেকার আছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও, হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, মালিক ও মাওলা, সকলের পরেশানিকে তুমি দূর করে দাও। এই আল্লাহ, কারো মা নেই, কারো বাবা নেই, এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, যাদের মা নেই তাদের মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আর যাদের বাবা নেই বাবার কবরের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করে দাও। এই আল্লাহ, অন্তর খুলে তাদেরকে খেদমত করতে পারে সে তৌফিক দান করে দাও। হে আল্লাহ ইজ্জা ওয়াজাল, আজ সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার সুন্নতে ভরা বয়ানের বিষয় ছিল সাহাবা ইকরামের মর্যাদা। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, সাহাবা ইকরামকে সম্মান করার তৌফিক দান করে দাও, তাদেরকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ, তাদের ভালোবাসা আমাদের অন্তরে দাখিল করে দাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, মালিক ও মাওলা, আমরা যারা উপস্থিত হয়ে আমিন আমিন বলছি, আমাদের সকলের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এই আল্লাহ, বিশ্বের আনাতে কানাতে যে যেখান থেকে দাওয়াত ইসলামের মাদানী কাজ করছে, দাওয়াত ইসলামীকে খেদমত করছে, সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে, সকলকে তোমার দরবারে কবুল করে নাও। এই আল্লাহ, আমাদেরকে বার বার হজ্জে বাইতুল্লাহ আর জিয়ারতে মদিনা নসিব করে দাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, মৃত্যুর সময় আমাদেরকে কালেমা নসিব করে দাও। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, যখন মৃত্যু হবে আল্লাহ, ওই মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ, ওই দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ, ওই সময়টা যেন ইফতারির সময় হয়। এই আল্লাহ, স্থানটা যেন আমার নবী সবুজ গম্বুজের নিচে হয়। এই আল্লাহ ইজ্জা ওয়াজাল, নিজের পীর মুর্শিদের কোলের মধ্যে মাথা রেখে নূর নবীর নূরানি চেহারা মোবারক জিয়ারত করে করে, মুখে কালেমা শরীফ পাঠ করে করে আমাদের যেন মৃত্যু হয় সে তৌফিক দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুস্তাফা জানে রাহমত পেলা কো সালাম শামে বাজে মে হেদায়েত পেলা
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جن كير دار